ঋতু মহারাজ সম্বন্ধে মহাত্মা বিদুরের বারবার শ্রবণ করার উদ্দেশ্য ছিল সাধারণ রাজা ও রাষ্ট্রধানদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা, যাতে তারা জনসাধারণের শান্তি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত নিষ্ঠা সহকারে তাদের রাজ্য শাসন করার উদ্দেশ্যে বারবার ঋতু মহারাজের কার্যকলাপ শ্রবণ করেন।
Unfortunately, at the present moment, no one cares to hear about Peter Mars or follow in his footsteps. Therefore, no nation in the world is either happy or progressive in spiritual understanding, although that is the sole aim and object of human life.
দুর্ভাগ্যবশত বর্তমান সময়ে কেউই পিতু মহারাজের বিষয়ে শ্রবণ করতে অথবা তার পদাঙ্ক অনুসরণ করতে আগ্রহী নয়। তাই পৃথিবীর কোনো দেশই সুখী নয় অথবা পারমার্থিক জ্ঞানের বিষয়ে উন্নতশীল নয়, যদিও সেটি হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য।
The great text 11. The great sage Maitreya told Vidura, "My dear Vidura, King Pitu lived in the tract of land between the two great rivers, Ganga and Yamuna. Because he was very opulent, it appeared that he was enjoying his destined fortune in order to diminish the results of his past pious activities."
অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন, হে বিদুর, ঋতু মহারাজ গঙ্গা ও যমুনার অন্তর্বর্তী ভূখণ্ডে বাস করেছিলেন। যেহেতু তিনি ছিলেন অত্যন্ত ঐশ্বর্যশালী, তাই মনে হয়েছিল তিনি যেন তার পূর্বকৃত পুণ্য ক্ষয় করার জন্য প্রারব্ধ সৌভাগ্য ভোগ করছেন।
The terms pious and impious are applicable only in reference to the activities of an ordinary living being.
তাৎপর্য: পুণ্য ও পাপ কেবল সাধারণ মানুষের কার্যকলাপের ক্ষেত্রেই প্রযোজ্য।
But Peter Maharaj was a directly empowered incarnation of Lord Vishnu. Therefore, he was not subject to the reactions of pious or impious activities.
কিন্তু পৃথু মহারাজ ছিলেন শ্রীবিষ্ণুর সপ্তাবেশ অবতার, তাই তিনি পুণ্য অথবা পাপ কর্মে অধীন ছিলেন না।
As we have already explained previously, when a living being is specifically empowered by the Supreme Lord to act for a particular purpose, he is called a Shakti Vesha Avatar.
আমরা পূর্বেই বিশ্লেষণ করেছি যে কোন জীব যখন কোন বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন, তখন তাকে বলা হয় সপ্তাবেশ অবতার।
Preacher Maharaj was not only a Shakti Vesha Avatar, but also a great devotee.
ঋতু মহারাজ কেবল একজন সপ্তাবেশ অবতারই ছিলেন না, অধিকন্তু তিনি ছিলেন একজন মহান ভগবত ভক্ত। ভগবত ভক্তরা কর্মফলের অধীন নন।
In the Brahma Samhita, it is said, Karmani Nirdharti Chikitucha Bhakti Pajam. For the devotees, the results of past pious and impious activities are nullified by the Supreme Personality of Godhead.
ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, পরমেশ্বর ভগবান তার ভক্তের পূর্বকৃত পাপ ও পুণ্য কর্মের ফল বিনষ্ট করে দেন।
The words arabdhan eva mean as if achieved by past deeds.
Arabdhan eva শব্দ দুটি অর্থ হচ্ছে যেন পূর্বকৃত কর্মের ফল স্বরূপ।
But in the case of Peter Mars, there was no question of reaction to past deeds, and thus the word eva is used here to indicate comparison to ordinary persons.
কিন্তু প্রকৃতপক্ষে ঋতু মহারাজের ক্ষেত্রে পূর্বকৃত কর্মের ফলে কোনো প্রশ্নই ওঠে না, তাই এখানে সাধারণ মানুষের সঙ্গে তুলনা অর্থে এব শব্দটি ব্যবহৃত হয়েছে।
In Bhagavad Gita, the Lord says, Avajananti Mam Mukha. This means that sometimes people misunderstand an incarnation of the Supreme Personality of Godhead to be an ordinary man.
ভগবদ গীতায় ভগবান বলেছেন, অবজানন্তি মাম মূঢ়া, অর্থাৎ কখনো কখনো মানুষ ভগবানের অবতারকে একজন সাধারণ মানুষ বলে মনে করে।
The Supreme Godhead, His incarnations, or His devotees may pose themselves as ordinary men, but they are never to be considered as such.
পরমেশ্বর ভগবান অথবা পরমেশ্বর ভগবান তার অবতার অথবা তার ভক্তরা এমনভাবে আচরণ করতে পারেন যে মনে হয় যেন তারা সাধারণ মানুষ।
Nor should an ordinary man, not supported by authorized statements of the Shastras and Acharyas, be accepted as an incarnation or devotee.
কিন্তু তা বলে কখনো তাদের সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়, প্রামাণিক শাস্ত্রের উক্তি এবং আচার্যদের স্বীকৃতি ব্যতীত সাধারণ মানুষদেরও কখনো ভগবানের অবতার বা ভক্ত বলে স্বীকার করা উচিত নয়।
By evidence of Shastra, Sanatana Goswami directed Lord Chaitanya Mahaprabhu to be a detective, to be a direct incarnation of Krishna, the Supreme Personality of Godhead, although Lord Chaitanya never disclosed the fact.
Sanatana Goswami, Shastra Pramanir Bhittite, Chaitanya Mahaprabhu, Bhagavanir Avatar Bale Chitte Perechiren, Jodhiyo Sri Chaitanya Mahaprabhu, Kakhano Nijeta Prakash Karenji.
It is therefore generally recommended that the acharya of a guru should not be accepted as an ordinary man.
তাই নির্দেশ দেওয়া হয়েছে যে আচার্য অথবা গুরুদেবকে কখনো একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়।
So the main point is that Prithu Maharaj, an incarnation of the Lord, should not be accepted as ordinary.
So
it's not that the facilities that he has, then that is generated from mundane pious activities.
সেগুলি জাগতিক পুণ্য কর্ম ফলপ্রসূ।
The ordinary devotee is not functioning under ordinary karmic activities.
ভক্ত সাধারণ কর্মকাণ্ডীয় কার্যকলাপের অনুযায়ী কর্ম সম্পাদন করেন না।
The term used here is eva, is light.
এব শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে তার মতো।
It appears that it's the same.
এটা তার মতো দেখায় যদিও তা এক নয়।
For the ordinary living entity, he's performed his work and he gets his due result.
সাধারণের জন্য সে তার কর্ম করে এবং কর্ম অনুযায়ী সে তার ফল পায়।
So getting that result is his purpose.
তার সেই ফলটা পাওয়াটাই হচ্ছে তার উদ্দেশ্য।
Of course, the living entity is only looking for good results. He's not wanting bad results.
নিঃসন্দেহে জীব সে শুধুমাত্র সুফল অনুসন্ধান করছে, সে কোনো কুফল চায় না।
But both come.
কিন্তু উভয়ই আসে।
Because even though everything is functioning according to their material desire and fruitive endeavor,
কারণ যদিও সবকিছুই কার্যকলাপ সবকিছুরই চলছে তাদের জাগতিক যে বাসনা সেই বাসনা অনুযায়ী,
the actual purpose of the material world is to become free from it and re-establish one's eternal relationship with the Lord.
কিন্তু এই জড়জগতের অন্তিম উদ্দেশ্য হচ্ছে জীবকে বন্ধন মুক্ত করা এবং ভগবত সেবায় পুনর্যুক্ত হওয়া।
So therefore something doesn't go nicely.
সেই জন্য যদি কোনো কিছু ঠিকঠাক না চলে,
the reaction and reaction is based on their mundane endeavors.
তো তাদের জড় যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা ফলস্বরূপ,
but the endeavor is seen in light of its standards of God consciousness.
কিন্তু সেই প্রয়াসকে ভগবান চেতা চেতনার যে যে ভগবান চেতনার যে মানদণ্ড সেই অনুযায়ী তাকে বিচার করা হয়।
The devotee is pure and his standard of devotion is pure.
Bhakta shuddha evam tar bhaktir je man setao shuddha.
So physically he's pure, his environment is pure, his endeavor, his ingredients,
ভক্ত সে শারীরিকভাবে সে শুদ্ধ এবং তার যে পরিবেশ সেটা শুদ্ধ এবং তার প্রয়াস সেটাও শুদ্ধ এবং তার যে সমস্ত উপকরণ সেগুলিও শুদ্ধ
The consciousness, his purpose, everything is pure.
তার চেতনা তার উদ্দেশ্য সবই শুদ্ধ
So that's the standard of activities of the jiva.
সেটাই হচ্ছে জীবের কার্যকলাপের মানদণ্ড
So even though the living entity, the conditioned living entity in the material world, is endeavoring for their own personal development.
যদিও বদ্ধজীব এই জনজগতে সে তার ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়াস করে চলেছে
It's still judged in accordance with what's the actual standard or what he's actually supposed to be doing.
এটা তা সত্ত্বেও বিচার করা হয় তার প্রকৃত মানদণ্ড কি অথবা সে কি করছে সেই অনুযায়ী
That makes sense. So, karma, pious and impious karma, that's all happening with the materialistic living entity.
কর্ম পুণ্য কর্ম বা অপুণ্য কর্ম এগুলি সবই জড়জাগতিক ক্ষেত্রে প্রযোজ্য
But it's God's creation and it's God's rules.
কিন্তু এটা ভগবানের সৃষ্টি এবং এগুলি ভগবানের প্রবর্তিত নিয়ম কানুন
Right? So the standard is Krishna consciousness.
তাই মানদণ্ড হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত
So those activities where either the consciousness, the result, the specific technique of the endeavor are closer to devotional service, then it's called pious. And if they're farther away, it's called impious.
The যে সমস্ত কার্যকলাপগুলি পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলি ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতের কাছাকাছি সেগুলিকে পুণ্যকর্ম বলে গণ্য করা হয় এবং যেগুলি তাহা থেকে যত বেশি দূরত্বে অবস্থিত সেটা তত বেশি পাপ কর্ম বা অপুণ্য কর্ম বলে গণ্য করা হয়
So there actually, it's an illusion to think that piety and impiety stands on its own.
তাই পুণ্য বা অপুণ্যকে স্বাধীন মনে করাটা এটা হচ্ছে মোহ
Because whatever is here in this world, if it's not connected to the Lord, it's illusory.
কারণ এই জগতে যা কিছুই অবস্থিত অবস্থান করছে তা যদি ভগবানে যদি সংযুক্ত না হয় তাহলে তা হচ্ছে মোহগ্রস্ত
So this concept of the living entity to judge others by piety and impiety.
তাই জীবের এই যে ধারণা যে কাউকে কোনো কিছু বা কাউকে বিচার করা তার পুণ্য বা অপুণ্য পাপের মানদণ্ডে
If one is on a materialistic platform and one is judging materialistically, then it's okay to use the terminology.
যদি কেউ জড়জাগতিক পর্যায়ে রয়েছে এবং সে যদি সেইভাবে সেটাকে প্রয়োগ করে তাহলে সেটা হয়তো ঠিক হতে পারে
Because they don't see things in connection to the Lord.
কারণ তারা কোনো কিছুই ভগবানের সাথে সংযুক্ত ভাবে
And so therefore, it's only pious or impious.
তাই এটা হয় পাপ অথবা পুণ্য.
But for the devotee, it's a matter of is it pleasing to Krishna or not.
কিন্তু ভক্তের কাছে প্রধান ব্যাপারটাই হচ্ছে যে এই বস্তু কৃষ্ণের সন্তুষ্টি বিধান করবে কি না.
So that's the point. So the warning is given that the ordinary person might judge the Lord and the devotees by this concept of piety and impiety.
তাই সতর্ক করা হয়েছে যে সাধারণ মানুষ হয়তো এই পাপ বা পুণ্যের মানদণ্ডে সাধারণ ভক্তকেও বা ভক্তদেরকেও বিচার করতে চাইবে
But it's improper because they're not in that category.
কিন্তু এটা অনুচিত কারণ তারা সেই পর্যায়ভুক্ত বা সেই স্তরে নয়।
And we see that Pitu Maharaj being Shaktive Shabatan.
তাই আমরা দেখি যে পিতু মহারাজ শক্তাবেশ অবতার হয়েও
is beyond all these things because it is his standard of administration that everyone follows.
যে তিনি তা সত্ত্বেও সবকিছুরই ঊর্ধ্বে কারণ তারা জনগণ তার প্রদত্ত যে ব্যবহার প্রণালী সেটাই তারা অনুসরণ করে।
Because when you say Shaktivesh, he's empowered with the particular potency of the Lord's administration.
যখন আমরা শক্তবেশ বলি তখন তার তিনি রাষ্ট্র শাসন ব্যবস্থা পরিচালনা করবার জন্য বিশেষভাবে শক্তি প্রাপ্ত।
So therefore, that is the standard. So those who understand what is the standard are following in his example.
তো সেটাই হচ্ছে মানদণ্ড এবং যারা সেই মানদণ্ড সম্বন্ধে অবগত তারা তার দৃষ্টান্ত অনুযায়ী আচরণ করে থাকে।
So now it's not a matter, so for the living entity, or for the devotee, then it's improper to think that the reactions that are coming in my life are from piety or
impiety. সেগুলি আমার পাপ অথবা পুণ্য অনুযায়ী।
Otherwise then we're establishing that I've done the work, that's why I'm getting the result.
তা না হলে আমরা এই সিদ্ধান্ত স্থাপন করছি যে আমি যে কর্ম করেছি আমি এই কাজ করেছি এবং সেই জন্য আমি এই ফল পাচ্ছি।
So the problem comes is then we again fall into the trap of I am the controller.
তখন এই সমস্যা ঘনীভূত হয় যে আমরা মনে করতে থাকি যে আমি হলাম নিয়ন্তা।
I have done the activity, so I get the result.
আমি এই কর্ম করেছি সুতরাং আমি এর ফল পাই।
If it's good, I enjoy. If it's bad, I suffer.
যদি তা ভালো হয় তাহলে আমি তার সুফল ভোগ করি এবং খারাপ হলে আমি তার কুফল ভোগ করি।
But what one's dealing with is the results of either something done in the Krishna conscious way, Krishna being pleased, or not being done in the Krishna conscious way, and Krishna not being
pleased.
So therefore, if it's I'm doing the activity and I'm getting the result, then that means I'm the doer. And that identity is not very
valuable.
Because Krishna is not technically involved in that endeavor.
কারণ কৃষ্ণ বিচার করতে গেলে তেমন ভাবে সেই কার্যের মধ্যে অতটা অতপ্রত ভাবে জড়িত নন।
I did something wrong, so that's bad. I'm getting a bad result, so it's all bad. I'm bad. And in all those words, where was Krishna mentioned?
আমি কিছু খারাপ কোনো কিছু করেছি সেই জন্য আমি তার জন্য খারাপ ফল পাচ্ছি এবং সেই জন্য এগুলো সব ঠিক হয়নি এই যে কথাগুলি এর মধ্যে কৃষ্ণ কোথায় সংযুক্ত রয়েছে।
So therefore one will feel bad about oneself, but because it's not connected to Krishna, the conscious notes will be influenced by the mode of ignorance.
এবং এইভাবে কেউ হয়তো খারাপ ভাবতে পারে সেই বিষয়ে কিন্তু চেতনা যখন কৃষ্ণ ভাবনাময় নয় তখন চেতনা এইভাবে তমগুণের দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা থেকে যায়।
But if the devotee thinks, I am servant of Krishna, I am only an instrument in the action.
কিন্তু ভক্ত যদি মনে করে যে আমি সেবক কৃষ্ণের এবং আমি এই কাজের মধ্যে শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট মানে কি বলে নিমিত্ত মাত্র, তখন
So then it's a matter of my service or my attitude or the desiring for the result is not proper. Therefore, the devotional activity is not pleasing Krishna. That's why the result is not good or it's good.
এবং তখনই আমি এমন ভাবব যে হ্যাঁ আমার এই ভগবত ভক্তিযুক্ত ভক্তিমূলক যে কাজ এটা ততটা ভালো হয়নি এবং এটা এটা তেমন ভাবে করা উচিত ছিল না ইত্যাদি ইত্যাদি ভাবনা
So mechanics are the same. That's why the word eva is used. It's life.
তো সেই জন্য এই যে যান্ত্রিক যে ব্যাপারগুলি সবই একই এবং তার জন্যই এই শব্দটি ব্যবহার করা হয়েছে এব শব্দটি ব্যবহার করা হয়েছে
The one is in connection with the Lord directly and the other is very distantly connected to the Lord.
এক ভগবানের সাথে ভগবত সেবায় খুব সরাসরি ভাবে যুক্ত এবং আরেকটা অত্যন্ত হালকা ভাবে বা ততটা সরাসরি ভাবে
নয়
একদিকে কৃষ্ণ স্মরণ হচ্ছে এবং অন্যদিকে কৃষ্ণ স্মরণ হয় না
The mechanics of cooking doesn't change whether you are cooking for Krishna or not.
রান্না করার যে কলাকৌশল পরিবর্তন হয় না কেউ কৃষ্ণের জন্য রান্না করছে অথবা কৃষ্ণের জন্য রান্না না করলো
The Mayavadis, it's their idea that when I cook in illusion, it's done in one way. When I cook in spiritual consciousness, it's a completely different mechanics and process.
মায়াবাদীরা তাদের ধারণা হচ্ছে যে যখন আমি কৃষ্ণের জন্য রান্না করব তখন একরকম ভাবে হবে এবং তার যে কলাকৌশল এবং তার যে প্রয়োগবিধি সবকিছু এক ধরনের হবে এবং যখন আমি আমার নিজের জন্য রান্না করব তখন তার প্রয়োগবিধি এবং কলাকৌশল সম্পূর্ণ আলাদা হবে
There's a question will come up. No, this activity, this can't be Krishna conscious. Or this activity can only be Krishna conscious.
কারণ এই প্রশ্নে উত্থাপন হবে যে হ্যাঁ এই এই কার্যাবলী এই কার্য কৃষ্ণ ভাবনাময় হবে অথবা এই কার্য কৃষ্ণ ভাবনাময় নয়
Therefore, but it's not, it's the consciousness that makes it devotional or material.
কিন্তু এটা তেমন নয়, চেতনাটাই পুরো ব্যাপারটাকে জড় করে ফেলে
Therefore, Shastra occasionally gives stories to point this out.
সেই জন্য শাস্ত্রে মাঝে মধ্যে কাহিনীর উত্থাপন করে এই সমস্ত বিষয়ে গুলিকে পয়েন্ট আউট করবার জন্য
It was so clear even we could understand it in English. So that there was this once this very, you know, regulated ritualistic
Brahmin. কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ ছিলেন এবং তার পরিবেশ বা তার পাশের বাড়িতে একজন গণিকা বাস করতেন
So he was very disturbed by the activities going on next door.
তিনি পাশের বাড়িতে যে সমস্ত কার্যকলাপ চলছিল সেই বিষয়ে অত্যন্ত বিচলিত ছিলেন
Very irreligious.
অত্যন্ত অধার্মিক কার্যাবলী.
So one day he decided to express his protest at this activity.
একদিন তিনি তার যে অসম্মতি তা প্রকাশ করবার জন্য তিনি চিন্তা বা মনস্থির করলেন.
So he every time some customer went into the prostitute's house, he would throw a rock into the front yard.
So, প্রতিবার কোন খরিদ্দার যখন সেই গণিকালয়ে প্রবেশ করতেন তিনি একটি পাথর বা ঢিল ছুটতেন তার বাড়ির সামনে।
So after some time, there was a very large pile of rocks in the front yard.
কিছুকাল পরে তা সেই বাড়ির যে উঠোনে বড় এক ঢিপ হয়ে গেল এই পাথরগুলি বা ঢিলগুলি।
So like this, he spent his life.
এইভাবে তিনি তার জীবন যাপন জীবনকাল অতিপাত করছিলেন।
And the prostitute, she was a devotee.
এবং এই গণিকা তিনি ভক্ত ছিলেন।
But somehow or another, due to unfortunate social situation, this is how she ended up being able to maintain herself.
কিন্তু কোন দুর্ভাগ্য কারণবশত এইভাবে তিনি তার জীবিকা নির্বাহ করছিলেন।
So at the end of her life, then because she was always thinking about Krishna, then she went back to Godhead.
তার জীবনান্তে যেহেতু তিনি সর্বদা কৃষ্ণ স্মরণ করতেন তিনি ভগবান ধাম প্রাপ্ত হলেন।
And the ritualistic Brahmin next door, because he was always thinking about this prostitute and how unreligious she was, at the time of death, he went to hell.
এবং সেই ধার্মিক কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ তিনি মৃত্যুকালে যেহেতু তিনি আজীবন সেই কণিকার যে অধার্মিক কার্যকলাপে চিন্তা করে এসেছেন সেই জন্য তিনি নরক প্রাপ্ত হলেন।
So now, for what activity you do, that gets you, the physical activity gives you the physical result.
তো যে কার্যাবলী আপনি সম্পাদন করবেন সেই কার্যাবলী অনুযায়ী আপনি তার সরাসরি ফল প্রাপ্ত হবেন।
That doesn't change, whatever the situation.
সেটা পরিবর্তন হয় না পরিস্থিতি যাই হোক না কেন।
But what changes is, if the consciousness is Krishna conscious, then it's either more Krishna conscious or less, or if it's material, then it's pious or impious.
So, কিন্তু যেটা পরিবর্তন হয় তা হচ্ছে যদি কেউ বেশি কৃষ্ণ ভাবনাময় হয় অথবা যদি কেউ কম কৃষ্ণ ভাবনাময় হয়। কিন্তু যদি কার্যাবলী জড় হয় তাহলে সে কার্যাবলী পূর্ণ কর্ম হয় বা পাপ কর্ম।
That makes sense. Mechanics remain the same. Consciousness changes whether it's in the devotional area, you know, nice or not as up to standard, or within the material, and it's pious or impious.
So, kajer porikathamo ba kajer je bajjik dikta seta hoy pap punno jukto hobe athoba krishna honamay hobe.
So then Prabhupada's point is that therefore the devotee and the Lord should never be judged by this concept of pious and impious.
তাই প্রভুপাদের নির্দেশ হচ্ছে যে ভক্তকে কখনো পাপ পুণ্যের মানদণ্ডে বিচার করণীয় নয়।
Any questions or comments?
কোনো প্রশ্ন অথবা মন্তব্য?
Hare Krishna, thank you very much. Mother Sarita Prabhupada, we asked Srila Prabhupada that the devotees, they come under the protection of the divine energy. He told in Bhagavad Gita how my devotees come under the Devi, my divine energy. Prabhupada said, no, not exactly like that. So then, rephrased it and said the same question again. Prabhupada said, no. He said, you're performing your devotional service. He said, but it's actually the material, in this stage, it's the material energy that's carrying out the activity, even though you're doing it for Krishna. He said, it's not the divine energy, it's actually. So it seems like there's another category here. One is, it's not a materialistic activity or even materialistic consciousness. But it's not being carried out by the divine energy. Prabhupada says to be carried out by the material energy. Yes. Same place.
Another category.
Yeah.
But it's means what we're discussing here still is not affected by that, because whether it's devotional or whether it's material, that is the point. But the how the devotee, especially in the beginning stages of devotional service, is receiving the facilities is still through the external energy. Because the external, the yoga maya and maha maya are the same person. But yoga maya means you see it in connection to Krishna. Maha maya means you don't see it in connection to Krishna. So here, the mechanics of it are the same. Now, let's see the principle of the mechanics. But one is happening through internal potency, one is happening through external. But the devotee is performing his devotional activity, but the consciousness is not necessarily always focused on Krishna. It's distracted by so many things. So it's the material energy that arranges the facility. But she does it on behalf of Krishna for service to further your devotional service. That means devotees are doing sankirtan, they need some facilities, so then Krishna arranges to give them a car, but it's done through the material energy. So there, but that doesn't mean it's not devotional, it's not getting a spiritual result. It just means that the medium through which it's being given is through the external focus. Because there it's not that their inspiration in devotional service or the facility in devotional service is coming simply from their desire for devotional service. Pure unalloyed devotion, Bhaktivinoda Thakur says it has no branches, it has no limits. It's simply your desire for it is the only thing that nourishes it. So therefore, the devotion doesn't require anything. You don't require a situation. You don't require any facilities. You can be fully absorbed in Krishna, whether there is any or not. Right? But within devotional services that is trying to come to that platform of pure unalloyed devotion, then you do have angas, where you do have that desire, like in the pure unalloyed, to please Krishna, but you also have the trying to detach yourself from the material energy. So that means you're engaging your conditioned nature. So those facilities that engage our conditioned nature, those are given by Krishna, but through the agency of the external energy. Because it's manifest as material energy. So it's not, but for the devotee, that's not a problem because the effect is spiritual. Okay. Does that make sense? So it's a matter of, this is the element of that, you know, where Krishna is that the great magician, is that for him, it's one energy, his Swarup Shakti, but it can manifest as either spiritual or material. So it's like, probably gives the example of the electricity. It can heat or cool. But it's one energy. So in the same way as if you're doing an activity, you're dealing with material energy, but you're dealing with it in connection to Krishna. Therefore, the response you get is spiritual. But on the material, on the external platform, there is an external transformation of material energy that gives you that particular form. Right? So you put the potato in water, and the water transforms and becomes soft. That's the material energy doing that. But because one's doing it for Krishna, one's getting the spiritual benefit. So in other words, the anga where you are cultivating, that desire to please Krishna is increasing because of that devotional endeavor. And at the same time as the material aspect of detaching yourself from material nature is also affected by now the material nature you're working with is transforming and doing everything in connection to Krishna. Does this make any sense? Right? So for us it's not a problem. You know, that's why the example is also given of a poisonous snake with its fangs removed. It's not poisonous, so it looks scary, but it actually isn't. It's the same, it's just because we see it, you know, generally first not connected to Krishna. Like we see something, then we connect it to Krishna. So what we're seeing is material energy, and then we're connecting to Krishna, so then we're dealing with yoga maya. So through material energy, we're dealing with the internal. But as one progresses, one does not see material energy. Like on the liberated platform, there is no material energy. It's all just Brahman. It's all Krishna's potency. Right? So for the devotee, it's Sagun Brahman. It has qualities. But now, those qualities, they're appreciated in the relationship to Krishna, or they're not. Right? So the materialist sees them, but only in relationship not to Krishna. So therefore we call it mundane and impiety and everything. But the devotee sees a connection to Krishna, so therefore there is no, there technically isn't anything, there is no material world. There's inferior energy, but there's no material world. And material world is a state of consciousness. Material energy is just the quality of the potency of the Lord that's being manifested. You know, it's just like your skin you would consider superior, but like nails and hair you consider inferior. But they're coming from the same source. Right? So depending upon what you're doing, then, you know, it means if it's... Yeah, does that make sense? So it's taking, for the devotees, you're taking the chalk and with your fingers, you know, the skin, writing on the board, and there's harikatha, right? But for the materialist, you don't use the chalk because they're not interested in harikatha. You use your nails and you scratch the board. And so it creates an unpleasant situation. But the materialist considers it's really good. Right, you know, but, you know, so, you know, it's a really nicely arranged scratching, and they'll call that nice, you know. Is that trying to give an idea? You know, so for the devotee, therefore, then it's being arranged with an external energy, but devotionally it doesn't have a material effect. But as far as the effect of transformation of the eternal energy, that's happening. So it's a car, and even though it's for Krishna's service, unless you take care of it, it'll fall apart. Right? So it's not like, you know, Krishna's chariot in Dwarka, that won't fall apart. Like that. So when Krishna comes and performs his pastime, whatever he's dealing with internal potency, it's all spiritual. But because it's the same person, right? He's like Balaram, he's there with his gopis, their internal potency. And he's interacting with them and everything's transcendental. Right? Then Shankachuta comes along and goes, wow, hey, this is great. I can relate with this. And so he comes up and grabs a few of these girls that are the internal potency. But as soon as he touches them, because he doesn't see them in relation to the Lord, that same Surup Shakti takes the form of external potency. So he has his arms around material girls. Like that. So, you know, he was way ahead of his time, right? So, that's the thing, the transformation. Ravana didn't touch the internal potency Sita, he touched external potency Sita. So it's just the way she deals. Does that make sense? So it's the mood that defines. Is that okay? Because we see externally, therefore the facilities are given externally.
So dealing with material energy.
It's a little dicky.
So we're dealing with material energy. But there's no actual material reaction.
There's no material reaction. That's why there's no karma. That's why we can't say it's pious or impious, because it's Krishna karma. You're dealing
with external energy. You know, it's just like one here takes a potato. He bought it from the market. You know, the guy next to you, you know, some materialist, he also bought from the same pile of potatoes. He takes it home, and it's purely mundane, and he gets a pious or impious reaction depending upon what rules he follows or not. We take it home, and we cook it for Krishna, get a spiritual result, and it's non-different from Krishna. But it's still the transformation of the potato in the cooking process is still carried out by this material energy. Right? Then when we offer it to Krishna, then it transforms into spiritual energy. Right? So, but it's the consciousness that makes the difference. So for the devotee, it's not a problem. The result is not material, so it doesn't matter. But in the spiritual world, they take a potato, it's a spiritual potato, and they cook it with the same, they put it in a pot with water on a fire, do the same mechanics. And they end up with the spiritual potency transforms, and you end up with a, you know, soft or cooked spiritual potato. And then that's offered to Krishna. So the only difference is one, you're dealing with spiritual energy and its transformation, the other dealing with external energy and its transformation. But the reaction is never material. That's why it's not called karma. But it's like karma because the mechanics are the same. Technically, the material piety is like the spiritual. But because we don't want anyone putting their mundane concepts on the spiritual, therefore we compare it the other way. Because we identify with the material energy that this is substance, and then the spiritual is like an ideal, you know, some romantic concept. But it's actually a spiritual world is reality, it's substance, and this is illusion. Right? Because, but we start from where we're at. Just like when you talk to a small child, you talk to them in their reality. Right? You don't take up their perspective, but you know what it is, so you speak from their perspective. It just struck me that he probably wanted to translate this for the last 20 minutes. Your spiritual effulgence then blinded me, and I was unable to see the translator.
মহারাজ বলছেন যে আপনার আধ্যাত্মিক যে জ্যোতি আমাকে অন্ধ করে দিয়েছে, তাই আমি অন্ধবাদককে দেখতে পাই। যাই হোক, মহারাজের কথার সারম হচ্ছে যে প্রভুর প্রশ্ন ছিল যে আমরা এই জড়জগতে শিল প্রভুপাককে জিজ্ঞাসা করা হয়েছিল যে জড় এবং কৃষ্ণ ভবনামৃতের মধ্যে যে সূক্ষ্ম যে তফাৎটা সেটা কি। তো প্রভুপাদ যে ভগবদ্গীতার উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেছিলেন যে আমরা এই জড়জগতে আমরা জড় বিষয় নিয়েই আমরা সেটা কৃষ্ণের সেবায় নিযুক্ত করি, কিন্তু সেই বিষয়বস্তু কি সেটা জড়। এবং যেহেতু এই জড়বস্তুকে নিয়ে কৃষ্ণ সেবায় নিযুক্ত করা হচ্ছে যখন, তখন সেটা কোনো কর্মফলের পর্যায়ভুক্ত হয় না। এবং মহারাজ এর উত্তরে বললেন যে হ্যাঁ, ঠিক যেমন এই জড়জগতে আমরা যখন কোনো কিছু করে থাকি তখন সেগুলি যদিও কৃষ্ণ সেবায় যখন নিযুক্ত করা হবে তখন সেগুলি ঠিক যেমন আমরা জড়জগতের বিষয়গুলি আমরা ব্যবহার করছি, কিন্তু সেগুলি ব্যবহার করা সত্ত্বেও তাতে জড় বিষয়টি রয়েছে। কিন্তু যেমন উনি উদাহরণ দিলেন যে যেমন আমরা যখন কোনো আলু যখন আমরা সেটা গরম জলের মধ্যে দিই এবং সেটাকে যখন গরম করা হচ্ছে, তো এই যে বৈজ্ঞানিক যে প্রক্রিয়ার দ্বারা এটা হচ্ছে সেটা জড় হতে পারে, কিন্তু যেহেতু এটা উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সেবা, সেই জন্য এর মধ্যে কোনো কর্মফল এর মধ্যে নেই। এবং উনি এইভাবে বিভিন্ন দৃষ্টান্ত দিলেন মহারাজ, যে তিনি এটাই এই একই তত্ত্বটাকেই তিনি স্থাপন করলেন যে আমরা যা কিছু করি না কেন, সব কিছুতে যদি
মাধ্যমটা জড় হতে পারে, কিন্তু মাধ্যমটা জড় হওয়া সত্ত্বেও যেহেতু উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনা, যেহেতু উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনা, সেই জন্য এতে কর্মফল নেই। এবং উনি পরবর্তীতে আরেকটা উদাহরণ দিলেন, যেমন যে যখন কেউ কৃষ্ণ সম্বন্ধে সম্পর্কিত হয় তখন সেটি কৃষ্ণ ভাবনাময়, কিন্তু যখন কেউ জড় চিন্তা নিয়ে জড় ভাবনা নিয়ে একটা করছে, যেমন তিনি উদাহরণ দিলেন যে কৃষ্ণ তিনি বিভিন্ন লীলা করছেন, বলরাম তিনি লীলা করছেন, রাসলীলা করছেন, এবং সেখানে শঙ্খচূড়ের আবির্ভাব হচ্ছে, কিন্তু যখন শঙ্খচূড় সেই কৃষ্ণের যে সমস্ত বলরামের যে সমস্ত গোপিনীগুলিকে যখন স্পর্শ করছে তখন তারা বহিরঙ্গ জড় জাগতিক মহিলা হয়ে যাচ্ছে, তারা কৃষ্ণ যে অন্তরঙ্গ শক্তি নেই। ঠিক যেমন রাবণ সে ছায়া সীতাকে স্পর্শ করতে পেরেছিল, সে কখনো অন্তরঙ্গা শক্তিকে স্পর্শ করতে পারে না। ঠিক তেমনি ভাবে আমরা যখন এই জড় জগতের জড় বস্তু দিয়ে কৃষ্ণে সমর্পণ করি তখন সেই চেতনাটা, সেই চেতনাই পরিবর্তন করছে, এটা কর্মফল। যেমন উনি আর একটা উদাহরণ দিলেন যে কেউ বাজার থেকে আলু কিনছে, সে আলু নিয়ে সে একজন সে নিয়ে সে রান্না করছে, তার সে যেভাবে রান্না করছে সেই অনুযায়ী যে প্ল্যান করেছিল সেইভাবে সে খাচ্ছে, এবং তাতে সে যে ফল পাওয়ার সেটা পাচ্ছে। কিন্তু ভক্ত সেই একই আলু নিয়ে আসছে একই বাজার থেকে, হয়তো একই যে ডালা রয়েছে সেই ডালা থেকে সেই আলু নিয়ে আসছে, সে এসে সেটাকে রান্না করছে, সে ভগবানের ভোগ দিচ্ছে, এবং ভগবানের সে ভোগ দিলে সেটা আমরা অপ্রাকৃত হয়ে যাচ্ছে। সুতরাং মাধ্যমটা জড় হলো সেটাতে কোনো কর্মফলের কোনো সংযোজনা নেই। সংক্ষেপে এটুকু বললাম, মহারাজের থেকে অনেক বেশি করবে সবটা মনে নেই।
ভাগবতাম কি শিল প্রভু পাহাড় কি সন্ত্রাভক্তি কি হরে হরে।